নেটোর কার্যকারিতা প্রথম দিকে 1949 সালে এবং আজকে কতখানি কার্যকারিতা রয়েছে এই নর্থ আমেরিকা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা উত্তর আটলান্টিক মৈত্রী সংস্থার। তো আমরা দেখি যে 1949 সালের 4 জুলাই যেই যে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করেছিল, আজকে 70 বছর পর অনেকে মনে করছেন যে 1949 সালে যে প্রয়োজনের তাগিদে নেটো প্রতিষ্ঠা হয়েছিল মোটামুটিভাবে ওই রকম একটা পরিস্থিতিতেই এখন পশ্চিমা বিশ্ব উপনীত হয়েছে। পরস্পর সংযোগ অনেকখানি শিথিল হয়েছে, যে শিথিল অবস্থার প্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে মার্শাল প্ল্যান গঠিত হয়েছিল, নেটো গঠিত হয়েছিল, মোটামুটিভাবে ওই রকম একটা পরিস্থিতি এখনও উদ্ভূত হয়েছে বলে অনেকে মনে করছেন। এবং আজকে এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন টেক্সাস এএনএম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মেহনাজ মোমেন এবং রয়েছেন প্রফেসর সঈদ ইফতেখার, আমেরিকান ইউনিভার্সিটি সিস্টেমের অ্যাডজাঙ্ক্ট প্রফেসর। এই দুজনকে নিয়ে আমরা আজকের এই আলোচনা শুরু করব। তো প্রথমেই আমি যাচ্ছি প্রফেসর মেহনাজ মোমেনের কাছে। নেটো তখন এবং আজ এই সম্পর্কে আপনার প্রারম্ভিক বক্তব্য আপনি কি বলবেন?
তো আসলে নেটো নিয়ে একটা গুরুগম্ভীর আলোচনা হওয়ার কথা, কিন্তু আজকের যে নাটকীয় পথ পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আমরা নেটোর পলিসি নিয়ে কতখানি আলোচনা করতে পারব আর কতখানি মানে এই মুহূর্তের সময়টা বা এই মুহূর্তে যে জিনিসগুলো ঘটছে সেটা নিয়ে আলোচনা করতে পারবো, তো এই দুটা এখন মানে এই আজকের এখনকার জিনিসগুলো অনেক সামনে চলে এসেছে। তবে আপনি ঠিকই বলেছেন, এটা মনে হচ্ছে যে একটা বৃত্তে চলে গেছে। 70 বছর পর যে সময়ে নেটো স্থাপন করা হয়েছিল যাতে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো এরকম একটা ঘটনা না ঘটে, যাতে ফ্যাসিজমকে সবসময় আপনার প্রতিরোধ করা যায়, তা এখন দেখা যাচ্ছে যে আবার পশ্চিমা বিশ্বের দেশগুলোর মধ্যে একটা যে একটা সাংঘাতিক একটা সংযোগ ছিল, যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেই জিনিসগুলো অনেক শিথিল হয়েছে। সেখানে বিভিন্ন রকম গ্লোবালাইজেশন, ইকোনমিক, কালচারাল অনেক ধরনের কারণ আছে এবং আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে এই যে সংযোগগুলো যেখানে শিথিল হয়েছে সেগুলোতে এখন আরো অনেক বেশি হাইলাইটেড হচ্ছে। আরেকটা জিনিস যেটা একসময় ফ্যাসিজমের কথা ছিল, এখন টেরোরিজম আপনার সেটাকে রিপ্লেস করেছে। কাজে এই অর্থে বলা যায় যে এই 70 বছরে একটা বৃত্ত, একটা বৃত্তের আবার অনেকটা সেই প্রান্তে আমরা পৌঁছেছি।
জি, বেসিক্যালি মনে করা হয়ে থাকে যে ইউরোপের নিরাপত্তার কথা চিন্তা করেই নেটো প্রতিষ্ঠিত হয়েছিল এবং আজকে আমরা দেখছি যে নেটোর সদস্য সংখ্যা 29টি এবং তার মধ্যে মাত্র 9টি দেশই নেটোর যে ব্যয়ভার, বাৎসরিক যে ব্যয়ভার সেটা বহন করে থাকে এবং তার মধ্যেও আবার সবচেয়ে বেশি ব্যয়ভার বহন করে থাকে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বেশ কিছু তিক্ততার উদ্ভব ঘটে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আরোহণের পর থেকে নিয়ে। তো শুধু কি এটাই একমাত্র মানে বিতর্কিত বিষয় নেটোর সদস্যদের মধ্যে, না অন্য আরো বিষয় রয়েছে? প্রফেসর সঈদ ইফতেখার, আপনি কি মনে করেন?
ধন্যবাদ। আমি একটু শুরু করি এই জায়গা থেকে যে নেটো আসলে গঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে, যাতে সোভিয়েত ইউনিয়নের প্রভাব বৃদ্ধি না পায়, কমিউনিজমের বিস্তার না ঘটে। কারণ যখন জার্মানি হিটলার পরাজয় ঘটলো তখন আপনার পশ্চিমা বিশ্ব খুব উদ্বেগ হয়ে উদ্বিগ্ন হলো যে সমাজতান্ত্রিক আন্দোলন বা সমাজতান্ত্রিক ভাবধারা বোধ হয় পুরো ইউরোপকে তাদের ভাষায় গ্রাস করে ফেলবে এবং সোভিয়েত ইউনিয়নের প্রভাবটাকে রোধ করা খুব জরুরি হয়ে গিয়েছিল সুতরাং তাদের ভাষায়। সুতরাং এটি ছিল নেটো গঠনের মূল লক্ষ্য, যাতে সোভিয়েত ইউনিয়ন ইউরোপে প্রভাবশালী না হয় এবং বিশ্বে তার প্রভাব বিস্তার করতে না পারে। এবং নেটোর প্রতিক্রিয়ায় পরবর্তীতে আমরা দেখলাম যে ওয়ারশো জোট গঠন করলো সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোকে নিয়ে। তো পরবর্তীতে যখন সমাজতান্ত্রিক যে বিশ্ব তার যখন পতন ঘটলো, সেই প্রশ্নটা সামনে চলে আসে যে নেটো জোটের আদৌ কোনো প্রয়োজনীয়তা রয়েছে কিনা। এবং যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে 1991 সালে, তখন গর্বাচেভের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। গর্বাচেভ বলেছিল যে নেটো যাতে কোনো অবস্থাতেই পূর্ব জার্মানির ছাড়া আর কোন পূর্ব ইউরোপের রাষ্ট্রকে যাতে নেটোভুক্ত না করা হয়, তখন এ ধরনের একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে পূর্ব জার্মানি ছাড়া পূর্ব ইউরোপের আর কোন রাষ্ট্রকে নেটোভুক্ত করা হবে না। তখনও অনেকে প্রশ্ন তুলেছিলেন, যেহেতু সমাজতান্ত্রিক বিশ্বটি আজকে আর নেই, সোভিয়েত ইউনিয়ন বলেই কিছু নেই, সুতরাং যে উদ্দেশ্যে নেটো গঠন করা হয়েছিল সে উদ্দেশ্যটাই যেহেতু নেই, সেহেতু এ ধরনের একটি সামরিক জোটের আদৌ কোনো প্রয়োজনীয়তা রয়েছে কিনা। কিন্তু তারপরেও দেখা গেল যে নেটো জোটকে পশ্চিমা বিশ্ব ইন্ট্যাক্ট রাখলো, শুধু তাই নয়, নেটোকে আপনার পূর্ব দিকে সম্প্রসারিত করবার একটা প্রক্রিয়া শুরু হলো। একের পর এক পূর্ব ইউরোপ রাষ্ট্রগুলোকে নেটোভুক্ত করা হলো, যেমন একবার পোল্যান্ড পর্যন্ত, তারপর আলবেনিয়া, সবগুলিকে নেটোভুক্ত করা হলো। তখন রাশিয়া থেকে বলা হলো যে এরপরে যাতে আর একটিও অন্তত সোভিয়েত ইউনিয়নের যে রিপাবলিক গুলি ছিল তাকে যেন নেটোভুক্ত করা না হয়। কিন্তু তারপরও নেটোকে আর একটা এক্সপানশন আমরা দেখলাম, এস্তোনিয়া, লিথুনিয়া এবং লাজিয়াকে নেটোভুক্ত করা হলো। এরপর যে বিষয়টা দাঁড়ালো যে পোস্ট সোভিয়েত যে আপনার নেতৃত্ব, তারা মনে করলো যে আসলে নেটোকে যে প্রতিশ্রুতি ছিল কোল্ড ওয়ারের আপনার অবসানের পর, যে নেটোকে বিস্তার করা হবে না, নেটো জোটভুক্ত রাষ্ট্রগুলো বা নেটো চাচ্ছে রাশিয়ার উপর একটা অতিরিক্ত প্রেশার তৈরি করতে। এর ফলশ্রুতিতে আমরা পুতিন আমলে যেটা দেখলাম যে রাশিয়া আবার নিজেকে রিভাইভ করার চেষ্টা করলো এবং একটা সামরিক শক্তিধর রাষ্ট্র হিসাবে আবার পুনরুত্থান রাশিয়ার ঘটল। তো এখন আপনার যেটা দেখা গেল যে নেটোর এখন মূল, তাদের ভাষায় যে মূল লক্ষ্য বা মূল টার্গেট বা এনিমি হচ্ছে রাশিয়া এবং রাশিয়ার এক্সপানশন বা রাশিয়ার প্রভাবকে রোধ করা। কিন্তু একই সাথে যে একটা অদ্ভুত বিষয় দেখা গেল যে কোল্ড ওয়ারের সময় যে নেটোভুক্ত রাষ্ট্রগুলির মধ্যে যে একটা ইউনিটি ছিল, একটা কোহেশন ছিল, তার আমরা আজকে অভাব পরিলক্ষিত হচ্ছে। এর নানাবিধ কারণ আছে, একটা বিশাল ডিসকাশন রয়েছে, আমি খুব সংক্ষেপে বলতে চাচ্ছি। যেখানে দেখা যাচ্ছে যে নেটোভুক্ত রাষ্ট্র তুরস্কের মধ্যে একটা সামরিক অভ্যুত্থান ঘটলো, যার পিছনে তুরস্ক মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আরেকটি নেটোভুক্ত রাষ্ট্র এবং কোন কোন ইউরোপিয়ান রাষ্ট্রের সমর্থন রয়েছে, ফলে তুরস্কের সাথে আজকে রাশিয়ার একটা ভালো সম্পর্ক দেখা যাচ্ছে। হাঙ্গেরি আজকে নেটো সদস্য হওয়া সত্ত্বেও আজকে রাশিয়ার সাথে হাঙ্গেরির একটা অন্যরকম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখা যাচ্ছে। এবং নেটোভুক্ত বিভিন্ন দেশগুলোর মধ্যে পারস্পরিক দ্বিপাক্ষিক থেকে শুরু করে নানাবিধ বিষয়ে আপনার এক ধরনের মতদ্বৈধতা, ভিন্ন অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে, ইউরোপিয়ান রাজনীতিতে, সেই বিষয়গুলি আমরা দেখছি। এবং এমনকি খোদ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রশ্ন তোলা হয়েছে, আমরা দেখেছি যে নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প সেই প্রশ্নটি তুলেছেন যে নেটো জোটের আদৌ প্রয়োজনীয়তা রয়েছে কিনা। গতকাল বা আজকে যেটা হয়েছে লন্ডনে, আমরা দেখেছি যে কানাডিয়ান প্রাইম মিনিস্টার ট্রুডো নেটোকে, আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করেছেন, যার ফলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু নেটো সামিট থেকে চলে আসছেন আর্লি, ব্যাক করেছেন, উনি কিন্তু পোস্ট কনফারেন্সে উনি মানে প্রেস কনফারেন্সে উনি থাকেননি। ফলে সবকিছু মিলে আজকে নেটোর একটা অবস্থা দাঁড়িয়ে গেছে, একটা হচপচ অবস্থা। এবং এই হচপচ অবস্থার ফলে যেটা হচ্ছে যে আজকে বিশ্ব রাজনীতিতে রাশিয়াকে এবং ইউরোপিয়ান রাজনীতিতে রাশিয়াকে একটা সুবিধাজনক অবস্থানে নিয়ে যাচ্ছে বা নিয়ে যাবে।
জি, আমরা দেখেছি যে আন্তর্জাতিক বিশ্লেষকরা, আন্তর্জাতিক পরিস্থিতির গবেষকরা, পর্যবেক্ষকরা অনেকেই মনে করছেন যে অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের সিরিয়া থেকে যে সৈন্য প্রত্যাহার এবং তার পরবর্তী প্রেক্ষাপটে তুরস্কের আক্রমণ অভিযান ইয়ের ব্যাপারে, কুর্দিশ মিলিশিয়াদের ব্যাপারে, এবং আরও পরে, এবং রাশিয়া এবং ইউক্রেনের মধ্যেকার সম্পর্ক, এবং ইউক্রেনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সামরিক ব্যয় জব্দ করে দেওয়ার কথা বলেছিলেন, এ নিয়ে বিতর্কিত একটা ছায়া পড়েছে ইম্পিচমেন্ট তদন্ত প্রক্রিয়ার ভেতরে। এ সব কিছু এবারের নেটো শীর্ষ বৈঠককে প্রভাবিত করছে করেছে বলে অনেক মনে করেন। ডক্টর মোমেন, কি মনে করেন আপনি?
হ্যাঁ, এখন আজকে তো একটা এমন একটা দিন যে আজকে আপনার ইমপিচমেন্টের এই মানে চার্জটা যেতে হাউসে যাচ্ছে এবং এই সময়ই ঠিক নেটোতে প্রেসিডেন্ট ট্রাম্প গেছেন। কালকে পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের তিনি যেভাবে আপনার বুলিং করে অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো থেকে নেটোর জন্য অনেক বেশি অর্থ আদায়ের প্রতিশ্রুতি পেয়েছিলেন সেটাকে একটা সাকসেস হিসেবে ধরা হচ্ছিল, কিন্তু আজকের এই পরিপ্রেক্ষিতে এটা ধরেন ঘন্টা দুয়েক আগের কথা যখন প্রেসিডেন্ট ট্রাম্প ফেরত আসছেন এই ট্রুডোর এটার ফলে, প্লাস আমরা দেখেছি কুইন এলিজাবেথের সাথেও যখন উনি কি বলবো মানে যখন সামনে গেছেন তখন বোরিস জনসন এবং প্রিন্সেস অ্যানি উনার কাছে আসতে চায়নি, সেটা নিয়েও আপনার এই সোশ্যাল মিডিয়াতে আপনার টুইটারে এগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো অনেকটা এরকম মনে হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পকে নেটোতে অনেকটা হাস্যস্পদ করা হয়েছে, কাজে এইসব দিক দিয়ে দেখতে গেলে যে এইটাই এই যেহেতু ডোমেস্টিক ক্ষেত্রে একটা ইমপিচমেন্টের এই জিনিসটা চলছে এই নেটোতে সাকসেসটা ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য খুবই জরুরি ছিল, ইন্টারন্যাশনাল এরেনাতে একটা সাকসেস, কিন্তু এখন তো সেটার চেহারাটাও পাল্টে গেল। কাজে এই দুটার মধ্যে একটা সংযোগ আছে, কিন্তু আবার প্রেসিডেন্ট ট্রাম্প ফ্রেঞ্চ প্রেসিডেন্টকে ফ্রেঞ্চ প্রেসিডেন্টের কথার প্রতিবাদ করে যেরকম করে নেটোকে সমর্থন করেছেন সেটাও একটু আশ্চর্যজনক, কারণ প্রথম থেকে কিন্তু উনি নেটোর প্রেসিডেন্ট ট্রাম্পই নেটোর প্রয়োজনীয়তা আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু কালকে দেখা গেছে যে উনি বিপুল মানে খুব সমালোচনা করেছেন ফ্রেঞ্চ প্রেসিডেন্টকে যখন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট বলেছেন নেটো ব্রেইন ডেড। কাজে এই সমস্ত দিক দিয়ে একটা সাংঘাতিক একটা এলোমেলো একটা হজপথের মধ্যে আমরা আছি, এখন এটার পুরো চিত্রটা যে কি হবে এটা বোঝা যাচ্ছে।
জি, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের দ্বিতীয় গদ্যিনশীন প্রেসিডেন্ট, যিনি কিনা অভিশংসন তদন্ত চলাকালীন সময়ে নেটো শীর্ষ বৈঠকে যোগদান করলেন। এর আগে প্রেসিডেন্ট নিক্সনও তাঁর বিরুদ্ধে অভিশংসন তদন্ত চলার সময়েই নেটো শীর্ষ বৈঠকে যোগদান করেছিলেন এবং শীর্ষ বৈঠক থেকে ফিরে আসার পরই তিনি পদত্যাগ করেছিলেন। প্রফেসর সাইদ ইফতেখার, কিছু বলবেন এর সম্পর্কে?
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট নিক্সনের বিষয়টা একদম একরকম নয়, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট, এবং আমার মনে হচ্ছে না যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই মুহূর্তে ইম্পিচ বা ওটা একটা আভ্যন্তরীণ বিষয়, কিন্তু যে বিষয়টা যেখানে দাঁড়াচ্ছে যে মার্কিন যুক্ত এই যে নেটোর যে একটা অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্থিরতাটা কিন্তু তৈরি হয়েছে, শুরুটা হয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই। এটি হচ্ছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে একসময় মার্কিন যুক্তরাষ্ট্রই কিন্তু নেটো গঠনে একটা অগ্রণী ভূমিকা পালন করেছিল, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শুরুটা প্রথম এসছে কিন্তু একেবারে কেন্দ্র থেকে বা শীর্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই সেই বিতর্কটা সামনে এনেছেন, এবং আজকে দেখা যাচ্ছে যে মার্কিন যে জনমত সে জনমতের একটা বড় অংশ কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে চিন্তা করছে নেটো সম্পর্কে সেটা দ্বারা প্রভাবিত হয়েছে। যেমন দ্বিতীয় যখন শীতল যুদ্ধ ছিল সে শীতল যুদ্ধের সময় 70% মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক মনে করতেন যে ইউরোপীয় কোন রাষ্ট্র যদি সোভিয়েত ইউনিয়নের আক্রান্ত হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত ইউরোপীয় রাষ্ট্রগুলিকে নিরাপত্তা প্রদান করা। আজকে একটা রিসেন্ট সার্ভেতে দেখা গেছে মাত্র 30% মার্কিন নাগরিক মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ভূমিকা পালন করা উচিত। বেশিরভাগ মার্কিন নাগরিকের আজকে অবস্থান এইখানে, ইউরোপের নিরাপত্তার দায়িত্ব ইউরোপের নেওয়া উচিত, ইউরোপের নিরাপত্তার দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত নয়, এবং তারা মনে করছে বিশেষ যেহেতু ডোনাল্ড ট্রাম্পও একই সুরে কথা বলেছিলেন যে মার্কিন জনগণের করের অর্থ কেন ইউরোপের নিরাপত্তার জন্য ব্যয় করা হবে, এবং তিনি যে বিতর্কতে উস্কে দিয়েছিলেন এবং ডক্টর মেহনাজ মোমেনও সেটা বলছিলেন যে সেটা হচ্ছে যে নেটোর যে একটা চার্টার ছিল সেখানে হচ্ছে যে একটি রাষ্ট্রের GDP 2% চাঁদা হিসেবে দেয়া হবে নেটোর অ্যানুয়াল ফান্ডে, কিন্তু দেখা যাচ্ছে গিয়েছে যে মাত্র কয়েকটি রাষ্ট্র সেই অব্লিগেশন পূরণ করেছে, মাত্র কয়েকটি রাষ্ট্র, ফলে এটি নিয়েও কিন্তু বিভিন্ন রাষ্ট্রগুলির মধ্যে এক ধরনের মনোমালিন্য বা বিপরীতমুখী অবস্থান দেখা যাচ্ছে। তো সমস্ত কিছু মিলে আজকে নেটো যে এরকম একটি অবস্থা তৈরি হবে যেটা আসলে কয়েক বছর আগেও ভাবা যায়নি, তো সবকিছু মিলে নেটোর আজকে নেটো একটি অর্গানাইজেশন হিসেবে অবশ্যই টিকে থাকবে হয়তো আরো আরো কিছুটা সময় বা আরো দীর্ঘ সময়, কিন্তু একটা সামরিক জোটের যে জিনিসটা প্রয়োজন, যে একটা কোহেসিভ অবস্থান, কারণ এটি তো অন্য ইউরোপিয়ান ইউনিয়ন বা সার্কের মতো কোনো সংগঠন নয়, এটি হচ্ছে একটা সামরিক সংস্থা। কিন্তু এই সামরিক সংস্থার মধ্যে যখন এ ধরনের অবস্থান দেখা যায়, তখন সেটা কিন্তু তার যে মূল উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্যকে কিন্তু বিঘ্নিত করে, এবং এই ধারা আমার মনে হয় যে আগামী দিনগুলোতেও চলতে থাকবে।
জি 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 বলুন জি প্রফেসর সাইদ ইফতেখার।
তো এখন এখন যেটা দাঁড়াচ্ছে, যে আমরা যেটা দেখছি যে এর ফলে যে আজকে যে বিশ্বের যে গ্লোবাল ডাইমেনশন যেটা, সেটা পরিবর্তিত হয়ে আজকে কিন্তু রাশিয়ার পাশাপাশি একটা গণচীন আপনার দাঁড়িয়ে গিয়েছে। ফলে এতদিন পর্যন্ত যেটা বলতো যে আপনার আপনার রাজনৈতিক বিশ্লেষকরা, যে একটা ইউরো সেন্টার্ড বা একটা আমেরিকান সেন্টার যে ওয়ার্ল্ড, বিশেষত আপনার কোল্ড ওয়ার পরবর্তীতে যে এক কেন্দ্রিক যে বিশ্ব ব্যবস্থা, সেই এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাটি কিন্তু একটা পরিবর্তনের মুখে দাঁড়িয়ে গিয়েছে, এবং হয়তো আমরা সেই এক কেন্দ্রিক বিশ্বের জায়গায়, যেটা আমরা দেখেছিলাম কোল্ড ওয়ারের সময় যে দ্বিমেরু বিশ্ব, সেই দ্বিমেরু বিশ্বরই আবার একটা পুনরুত্থান দেখব এই নেটোর এই যে হটস্পট চলছে তার প্রতিক্রিয়া বা ফলশ্রুতি হিসাবে।
জি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে নেটোর মতন একটা নিরাপত্তা সংস্থা গড়ে তোলা, অথবা ইউরোপকে সহায়তা প্রদানকারী যুক্তরাষ্ট্রের তরফ থেকে মার্শাল প্ল্যানের মতন একটা ব্যবস্থা কায়েম করা অপরিহার্য ছিল, এতে কোনো তর্কের কোনো অবকাশ নেই। কিন্তু অনেকে এখন মনে করছেন যে ওই পরিস্থিতির এখন পরিবর্তন হয়েছে, এবং যুক্তরাষ্ট্রের জন্যে নেটো এখন আর বোধ হয় অতখানি জরুরি নয়। মেনাজ মোমেন, আপনি কি মনে করেন?
আচ্ছা, আমার কাছে মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প যখন তার নির্বাচনের প্রাক নির্বাচনে এইসব প্রশ্ন তুলেছিলেন, সেটা আপনার একটা বিশেষ একটা মানে আমেরিকান ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য, যারা সবসময় মনে করে যে আমেরিকা পৃথিবীর পুলিশ এবং আমেরিকান মানুষের কর আমাদের অর্থ পৃথিবী রক্ষার জন্য যায়। হ্যাঁ, যেটা সম্পূর্ণভাবে সত্য না, বা যাই হোক, এই কারণে করেছিলেন। হ্যাঁ, কিন্তু এখন আরেকটা জিনিস যেটা খুবই জরুরি, একটা সময় যখন নেটো স্থাপন করা হয়েছিল কমিউনিজমের বিরুদ্ধেই হোক বা যেই হোক, একটা যে কমন আন্ডারস্ট্যান্ডিং ছিল যে এইটা থ্রেট বা এইটার এই এইটার ডেফিনিশন কমিউনিজমের, এখন কিন্তু টেরোরিজম সম্পর্কে এই কমন আন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু নাই। মানে কোন গ্রুপ টেরোরিস্ট, কোন গ্রুপ যে টেরোরিস্ট না, সেটা নিয়েও কিন্তু ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে, আমেরিকার মধ্যে এটা কিন্তু সমঝোতা নাই। এবং কালকে যখন ফ্রেঞ্চ প্রেসিডেন্টের সাথে এই কি বলবো এই কথা নিয়ে কথা হচ্ছিল, তখন কিন্তু এই টেরোরিজমের ব্যাপারটা এসেছে। হ্যাঁ, কাজে এখন যে একটা তো হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট ইয়েতে যে মানে একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা যে অন্য কোনো এরকম বহির শত্রুর মোকাবেলা করার জন্য এরকম বিভিন্ন দেশের মধ্যে একটা সমঝোতা থাকবে কিনা, কিন্তু তারপরে যখন এটাকে আপনার এটাকে অপারেশনালাইজ করতে হবে, দেখতে হবে যে কে বহির শত্রু, কে আসলে ক্ষতি করছে, এইসব দিক দিকেও কিন্তু সমঝোতা এখন আর নাই। কাজে এইসব দিক থেকে দেখতে গেলে কিন্তু আমার কাছে মনে হয় যে নেটোর অবস্থানটা খুবই এখন কি বলবো মানে খুবই বিপজ্জনক, খুবই শিথিল হয়ে গেছে। আর আমরা যদি ডোমেস্টিক ক্ষেত্রে আমরা যদি 2020 নির্বাচনের পরে আবার ট্রাম্প প্রেসিডেন্সি দেখতে পাই, তাহলে নেটোর ভবিষ্যৎ কি মানে কি হবে সেটা বলা যাচ্ছে না। আর যেটা একটু আগে আগের বক্তা বললেন, আমি সম্পূর্ণ একমত যে এখন হয়তো একটা দ্বিমুখী বিষয়, দ্বিমুখীও না, এমন হতে পারে যে একটা ত্রিমুখী, কারণ রাশিয়ার একটা ক্ষমতাপূর্ণ অবস্থানে গেছে, চায়নারও ক্ষমতা অনেক বেশি, কাজেই এই এই